ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা সুপ্রিয় শ্রোতা, আজ শুক্রবার 23শে সেপ্টেম্বর, বাংলাদেশ এবং ভারতে এখন রাত, এখানে ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে সেলিম হোসেন বাংলা অনুষ্ঠান শুরু করছি। আমাদের অনুষ্ঠানে আজ রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ সাক্ষাৎকার।
আমি সবসময় মনে করি জনগণের শক্তি, কাজে যে কোনো চ্যালেঞ্জই আসুক না কেন অন্তত মোকাবেলা করবার মতো সেই শক্তি ক্ষমতা আমাদের আছে, যেহেতু আমি জনগণের শক্তিতে বিশ্বাস করি।
ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট রয়েছে।
জঙ্গি সম্পৃক্ততার সাথে সন্দেহে মালয়েশিয়ায় আটক বাংলাদেশীর, গুলশান হামলায় সংশ্লিষ্ট একজনের সাথে যোগাযোগ ছিল।
এবং জহুরুল আলমের রিপোর্ট রয়েছে ঢাকা থেকেই।
বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শুক্রবার 2 জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বিশ্ব সংবাদ শুনুন সবার আগে।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। আমেরিকার দক্ষিণ পূর্বাঞ্চলের নর্থ ক্যারোলাইনা রাজ্যের মেয়র শুক্রবার জানিয়েছেন মঙ্গলবার পুলিশের গুলিতে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ আমেরিকান যে প্রাণ হারিয়েছেন সেই সময়ে ধারণকৃত ভিডিও চিত্রটি প্রচারের অনুমতি তিনি দেবেন, তবে কখন জনসাধারণ ওই ফুটেজ দেখতে পাবে সে সম্পর্কে তিনি কিছু উল্লেখ করেননি। শুক্রবার মেয়র জেনিফার রবার্টস সিএনএনকে বলেন, আমি ওই ভিডিও প্রকাশ করতে চাই এবং আমরা ক্রমাগতভাবেই তদন্তকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। ওয়াশিংটনে কংগ্রেশনাল ব্ল্যাক ককাসের চেয়ারম্যান জি কে বাটারফিল্ড ভিডিও প্রকাশের জন্য চাপ অব্যাহত রেখেছেন। তিনি বলেন, মর্মান্তিক ওই রাত্রে প্রকৃতপক্ষে কী ঘটেছিল তা জানার অধিকার মানুষের রয়েছে। নর্থ ক্যারোলাইনার শার্লোটে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হবার পর থেকে শহর জুড়ে তৃতীয় রাতেও অপেক্ষাকৃত শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। নর্থ ক্যারোলাইনার গভর্নর শার্লোটে জরুরি অবস্থা ঘোষণা করে সেখানে ন্যাশনাল গার্ড সদস্য নিয়োগ করেছেন। জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। গুলশান হামলায় সংশ্লিষ্ট একজনের সাথে ওই ব্যক্তির যোগাযোগ ছিল এবং বাংলাদেশে AK-47 রাইফেল চোরাচালানো করেছে। মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদপত্রগুলো শুক্রবার এসব খবর জানিয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু।
মালয়েশিয়ার পুলিশ প্রধান সহ অন্যান্য কর্তৃপক্ষীয় সূত্রে বরাত দিয়ে ডেইলি স্টার, দ্য নিউইয়র্ক টাইমস সহ মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদপত্রগুলো বলছে, আটক 37 বছর বয়সী রেস্তোরাঁ ব্যবসায়ী তার কর্মস্থলকে গুলশান হামলায় জড়িত আমদালিব আহমদ সহ অন্যান্য জঙ্গিদের যোগাযোগের স্থান হিসেবে ব্যবহার করতেন। মালয়েশিয় কর্তৃপক্ষের ধারণা, বাংলাদেশে AK-47 রাইফেল চোরাচালানো করেছেন ওই আটক ব্যক্তি। পত্রিকার খবরে বলা হয়, কর্তৃপক্ষ মনে করছে আটক বাংলাদেশি দেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। এদিকে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসাগুলোকে জামাত ইসলামীর ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে। ঢাকা।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলার বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় শুক্রবার পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 28 জনে। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণার পর সন্ধ্যা নদীর বিভিন্ন স্থান থেকে আরো 8 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এখনো বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। গত বুধবার বনারীপাড়া থেকে উজিরপুর যাওয়ার সময় দাসের হাটে যাত্রী নামানোর জন্য NL-80 নামের লঞ্চটিকে তীরে ভেড়ানোর সময় নদীর পাড় ভেঙে লঞ্চটি অন্তত 50 জন যাত্রী সহ ডুবে যায়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শুক্রবার 2 বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম আরেকটি রিপোর্টে।
বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলোর দেয়া তথ্য মোতাবেক চলতি 2016 সালের সেপ্টেম্বর মাসের এই পর্যন্ত বিএসএফ গুলি করে 28 জন বাংলাদেশিকে হত্যা করেছে, 27 জনকে আহত করেছে এবং অপহরণ করেছে আরো 20 জনকে। সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রয়াসী বাংলাদেশিদের নিহতের ঘটনা বন্ধের বিষয়ে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে দফায় দফায় আলোচনা এবং ভারত কর্তৃক বাংলাদেশিদের হত্যার ঘটনা শূন্যের কোথায় নামিয়ে আনার আশ্বাস বারবার দেওয়া সত্ত্বেও সীমান্তে হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে শুক্রবার বিমান আক্রমণ জোরদার করা হয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অন্তত পক্ষে 30টি বিমান হামলা হয়। রাত থেকে শুরু হওয়া বিমান আক্রমণ শুক্রবার ভোর অবধি চলে। সিরিয়ান সিভিল ডিফেন্স জানিয়েছে, ওই আক্রমণ অভিযানে তাদের দুটি ভবনের ওপরে বোমা আঘাত হেনেছে। আমেরিকার সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তারা মস্কোর প্রতি অভিযোগ করেছেন যে তারা সিরিয়ায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে। তারা বলেন, সিরিয়া রাশিয়ার ক্রমবর্ধমান সংকট আদৌ মোকাবেলা করতে চায় কিনা অথবা তাদের সেই সক্ষমতা আছে কিনা তা প্রশ্ন সাপেক্ষ। সিরিয়ান সামরিক বাহিনী আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় পুনরায় দখল করার জন্য নতুন এক অভিযানের কথা ঘোষণা করার পর ওই অভিযোগ করা হয়। এর ফলে সিরিয়ায় 5 বছর ধরে চলতে থাকা গৃহযুদ্ধে বিধ্বস্ত ওই দেশটিতে যুদ্ধবিরতি পুনরায় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রায় নিঃশেষ হতে চলেছে। পশ্চিমবঙ্গের 3 স্তরের পঞ্চায়েত ব্যবস্থা খতিয়ে দেখতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল কলকাতায় পৌঁছেছেন। এ সম্পর্কে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়।
পশ্চিমবঙ্গের সকল পঞ্চায়েত ব্যবস্থা ও বাংলাদেশের ইউনিয়ন পরিষদের মধ্যে ভালো মন্দ নানা দিক সম্পর্কে মত বিনিময়ের লক্ষ্যে জেলার পঞ্চায়েত দপ্তরে এক প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠকে বসেন বাংলাদেশের আগত প্রতিনিধি দলটি। বাংলাদেশের স্থানীয় সরকারের বিভাগীয় যুগ্ম সচিব ABM আরশাদ হোসেনের নেতৃত্বে 22 জনের এই প্রতিনিধি দলটি এই রাজ্যে সফরে এসেছেন। রাজ্যের 3 স্তর পঞ্চায়েত ব্যবস্থার কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করাই তাদের মূল লক্ষ্য বলে শ্রী আরশাদ জানিয়েছেন। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নাশকতামূলক কাজের জবাব ভারতকেও একইভাবে দেওয়ার পরামর্শ দিলেন ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী। কলকাতা থেকে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
এক টেলিভিশন আলোচনায় প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী বলেন, পাকিস্তান যেমন ভারতে চোরাগুপ্ত আক্রমণ চালাচ্ছে, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে কাজে লাগিয়ে একই পন্থা গ্রহণ করুক ভারত, তেমন কাজের জন্য উপযুক্ত লোকজনকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে পাকিস্তানে পাঠালে তারা ওখানে নাশকতা চালিয়ে পাকিস্তানকে যথেষ্ট নাকাল করতে পারবে। তখন পাকিস্তান বুঝবে ভারতের ক্ষতি করলে ভারতও তাদের পাল্টা ক্ষতি করবার ক্ষমতা রাখে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
11ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বুকে সন্ত্রাসী হামলায় যে 3000-এর মতো মানুষ প্রাণ হারান, তাদের আত্মীয় স্বজন এবং যারা ওই আক্রমণের শিকার হন তাদের ক্ষতিপূরণ হিসেবে সৌদি আরবের বিরুদ্ধে আমেরিকা যে মামলা করতে যাচ্ছে, প্রেসিডেন্ট বারাক ওবামা ওই আইনে আজ ভিটো প্রদান করবেন। প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ওই আইনের ফলে বিদেশের আমেরিকান নাগরিকদের জীবন অত্যন্ত ঝুঁকির মুখে পড়বে। হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট বলেন, আমরা মনে করি বিলটি ভালো নয়, তবে ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট যে ভিটো দিবেন তা কংগ্রেসে বাতিল হয়ে যেতে পারে। রিয়াদ অবশ্য ওই আক্রমণের সঙ্গে তাদের যে কোনো সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। আমেরিকায় ঘটে যাওয়া সবচাইতে মারাত্মক ওই সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত 19 জন সন্ত্রাসীর মধ্যে 15 জনই ছিল সৌদি নাগরিক। ভারত ফ্রান্সের কাছ থেকে $870 কোটি মূল্যের 36টি যুদ্ধ বিমান ক্রয় করার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক চুক্তির মধ্যে এটাই হচ্ছে সবচাইতে বড় ধরনের চুক্তি। এর ফলে 5 বছরের মধ্যে ভারত বিশ্বের সর্ববৃহৎ অস্ত্র আমদানি দেশ হিসেবে পরিগণিত হবে। উচ্চ প্রযুক্তিসম্পন্ন রাফায়েল জেটের সংযোজনে দক্ষিণ এশিয়ার দেশটির বিমান বাহিনীকে আধুনিক করে তোলা হবে। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কার এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জন ইভে লে ডিয়ানের মধ্যে ওই চুক্তিটি সম্পাদিত হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনীর প্রায় 100 জন কমান্ডো পাকিস্তানে গিয়ে পৌঁছেছেন। ওই দুই দেশ প্রথমবারের মতো যৌথ প্রশিক্ষণ মহড়া চালাবে। ওই মহড়া চলবে প্রায় দু সপ্তাহের মতো। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও তিনি একাধিক পার্শ্ব বৈঠকে যোগ দিয়েছেন, বক্তব্য রেখেছেন। শেখ হাসিনা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দপ্তরে গতকাল ভয়েস অব আমেরিকাকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। এখন শুনুন সেই সাক্ষাৎকারটি। প্রধানমন্ত্রী সাক্ষাৎকারটি নিয়েছেন আনিস আহমেদ।
মাননীয় প্রধানমন্ত্রী, ভয়েস অফ আমেরিকাকে এই সাক্ষাৎকার দিতে আপনি সম্মতি প্রকাশ করার জন্য আপনাকে প্রথমেই সকৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি। আপনি এই পর্বে 2009 সালের জানুয়ারি থেকে একনাগাড়ি প্রায় 7.5 বছর দেশের নেতৃত্ব দিচ্ছেন। তো প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে এই সময়ে আপনার প্রধান সাফল্যগুলোকে আপনি কিভাবে দেখেন?
আমি ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এবং সবসময় আমি আসলে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলি, এতে কোনো সন্দেহ নেই। আমি আপনার প্রশ্ন উত্তরে শুধু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যে লক্ষ্যটা যে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো, আর্থসামাজিক উন্নতি করব, সেদিক থেকে ব্যাপক সাফল্য আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। কাজে সবসময় আমাদের একটাই প্রচেষ্টা ছিল যে কীভাবে বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করব, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করব, গৃহহারা মানুষকে ঘর দেব, অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা, এই যে মৌলিক চাহিদাগুলি এগুলি পূরণ করা। তা আমি এটুকু অন্তত দাবি করতে পারি যে আমাদের এই 7.5 বছরের মধ্যে আমরা বাংলাদেশের দারিদ্রের হার কমিয়ে এখন 22.4 ভাগে নিয়ে এসেছি। প্রত্যেক মানুষের মাথা পিছু আয় 1,466 মার্কিন ডলারে আমরা উন্নীত করতে পেরেছি। আমাদের ববাজেট আমরা বৃদ্ধি করেছি, প্রায় 3,40,605 কোটি টাকার বাজেট আমরা ঘোষণা দিয়েছি। বাংলাদেশ ইতিহাসে এটা সর্ববৃহৎ বাজেট এবং বিশাল কর্মযজ্ঞ আমরা শুরু করেছি। মানুষের চিকিৎসা সেবা আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হচ্ছি এবং বিনা পয়সায় আমরা প্রায় 30 প্রকারের ঔষধ দিচ্ছি কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে। সমগ্র বাংলাদেশ ব্যাপী প্রায় 16,000 এই স্বাস্থ্যকেন্দ্র জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। সেই সাথে সাথে বিশেষায়িত হাসপাতাল আমরা করেছি, প্রায় প্রতি জেলায় যাতে বিশ্ববিদ্যালয় হয় তার ব্যবস্থা করছি, বিনা পয়সায় বই দিচ্ছি, আমরা ছেলে মেয়েদেরকে বৃত্তি দিচ্ছি এবং এখন আমরা উচ্চশিক্ষার জন্য বৃত্তি দিয়ে যাচ্ছি। সাফল্যের ইতিহাস তুলে ধরতে গেলে তো এত ব্যাপক এত অল্প সময় বলে শেষ করা যাবে না। তবে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশের দেশের মানুষের ভিতরে একটা আস্থা বিশ্বাস ফিরে এসেছে এবং মানুষের মানে যে আর্থিক চরম দৈন্যতা ছিল সেটা এখন অনেকটা কেটে যাচ্ছে, কারণ 5 কোটি মানুষ কিন্তু এখন নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। এখনও যারা মানে হতদরিদ্র বা দারিদ্র্যসীমা নিচে বা যারা একটু কষ্ট আছে তাদেরকে কষ্ট দূর করার জন্য আমরা কতগুলি পদক্ষেপ নিয়েছি। যেমন ইতিমধ্যে 10 টাকায় একজন মানুষ যেন 30 কেজি করে চাল কিনতে পারে তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। প্রায় 50 লক্ষ মানুষ এই সুযোগটা পাবে। যে সময় আমরা সরকার গঠন করি তখন সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ছিল, এই মন্দা অবস্থায় কিন্তু আমাদের কাজ করতে হয়। সেখানে আমরা আমাদের প্রবৃদ্ধি প্রায় 5 বছর আমরা 6 ভাগের উপরে ধরে রেখেছি, এবারে আমরা 7 ভাগে চলে এসেছি। মূল্যস্ফীতি কম, প্রবৃদ্ধি বেশি, মানুষ এর সুফলটা সাধারণ মানুষ পাচ্ছে, গ্রামের মানুষ পাচ্ছে।
এই যে বিপুল সাফল্য আর্থসামাজিক ক্ষেত্রে, বিশেষ করে মানব উন্নয়নের ক্ষেত্রে আপনার সরকারের অত্যন্ত তুলনাহীন বলবো সাফল্য, এই সাফল্যের পেছনে কি রহস্য কাজ করেছে? এতদিন হয়নি, এখন কেন হচ্ছে?
কেন হচ্ছে এখানে আমি একটি কথাই আপনাদের মনে করাতে চাই, যে দল একটা দেশের জন্য জাতির জন্য ত্যাগ স্বীকার করে, সংগ্রাম করে, আন্দোলন করে, বিপ্লব করে এবং যুদ্ধ করে বিজয় এনে দেয়, সেই দল যখন ক্ষমতায় থাকে তখনই কিন্তু দেশের উন্নতি হয়। কাজে আমরা যেটা করি আমাদের একটা অন্তরের টান থেকে আমরা কাজ করি, এখানে আর কোনো ম্যাজিক না। ম্যাজিক একটাই হচ্ছে আমরা জনগণের কল্যাণে দেশের স্বাধীনতা এনেছি, জনগণের কল্যাণ করাটাই হচ্ছে আমরা মনে করি আমাদের কর্তব্য।
কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় আপনাকে?
অনেক অনেক রকম চ্যালেঞ্জ, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সেটা একটা চ্যালেঞ্জ, আভ্যন্তরীণ যারা এই যে উড়ে এসে ক্ষমতা জুড়ে বসেছিল বা অবৈধভাবে ক্ষমতা দখল করে তবে দল গঠন করে রেখে গেছে, তারা তো ক্ষমতার লোভটা ছাড়তে পারে না। তাদের যে হত্যাযজ্ঞ চালানো, মানুষ পোড়ানো, অগ্নিসন্ত্রাস, মানুষের ক্ষতি করা, নির্বাচন যাতে না হয় তার জন্য বাধা দেওয়া, নানা ধরনের কর্মকাণ্ড করে সমস্যা তারা সৃষ্টি করার চেষ্টা করে, জঙ্গিবাদ সন্ত্রাসকে তারা উস্কে দেয়। কাজে এই ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হয়। তবে আমি সবসময় মনে করি জনগণই শক্তি, কাজে যে কোনো চ্যালেঞ্জই আসুক না কেন অন্তত মোকাবেলা করবার মতো সেই শক্তি ক্ষমতা আমাদের আছে, যেহেতু আমি জনগণের শক্তিতে বিশ্বাস করি।
একটা বড় চ্যালেঞ্জ এখন শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী, যেটা আপনি জাতিসংঘের সাধারণ পরিষদে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে উগ্র জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে আপনার সরকারের কী ধরনের পরিকল্পনা আছে, বিশেষ করে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার একটা প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা চলছে, চলে তো এ বিষয়ে কি একটু আলোকপাত করবেন?
আমরা যেটা করতে সক্ষম হয়েছি সেটা জনসম্পৃক্ততা বাড়াতে সক্ষম হয়েছে, যেমন অভিভাবক, শিক্ষক, মসজিদের ইমাম, আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমাদের মানে ব্যবসায়ী মহল থেকে শুরু করে জনপ্রতিনিধি, সর্বস্তর জনপ্রতিনিধি, সকল শ্রেণীর মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে পেরেছি যে প্রত্যেকে এখন ওই জঙ্গিবাদ বিরোধী ভূমিকা নিচ্ছে। এবং এই যে জনগণের সম্পৃক্ততা, এটাই হচ্ছে মূল শক্তি। আর অন্যান্য দেশ তাদের সঙ্গে আমাদের যে আলোচনা হচ্ছে, যেমন টেকনিক্যাল সাপোর্টগুলি নেওয়া, ট্রেনিংয়ের ব্যবস্থা করা ইত্যাদি, সেই বিষয়টা। কিন্তু যতই যা হোক না কেন আমি মনে করি আমাদের যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা, তারা যেমন তৎপর, সাথে সাথে দেশবাসী এখন সচেতন, তারাই খবর দিচ্ছে, তারাই প্রতিরোধ গড়ে তুলছে। কাজেই তাদেরকে সম্পৃক্ত করে একেবারে তৃণমূল পর্যায় থেকে নিয়ে সর্বস্তরে আমরা তাদেরকে সম্পৃক্ত করে কিন্তু এটা মোকাবেলা করে যাচ্ছে। এবং আপনি দেখেন বাংলাদেশ একটা ইতিহাস সৃষ্টি করেছে, যে এই যে পহেলা জুলাই যে ঘটনাটা ঘটলো, মাত্র 10 ঘন্টার মধ্যে আমরা জিম্মি উদ্ধার করেছি এবং এই সন্ত্রাসীদেরকে আমরা নির্মূল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে। আমি মনে করি যে কোনো চ্যালেঞ্জ আসলে তা আমরা মোকাবেলা করতে পারি।
কেউ কেউ বলেন যে অর্থনৈতিক উন্নয়ন যে মাত্রায় হয়েছে, রাজনৈতিক স্পেসটা, জায়গাটা অনেকেই পাচ্ছেন না বলে অভিযোগ ওঠে বিরোধী দলের পক্ষ থেকে। বিশেষ করে
কথা হচ্ছে, একটা রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নিতে ভুল করে তো সেই রাজনৈতিক দলকে তার খেসারত দিতে হবে। আমরা নির্বাচন করেছি, বিএনপি জামাত নির্বাচনে আসেনি, তার নির্বাচন ঠেকাতে যে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, কাজেই তাদেরকে এখন মানুষ পোড়ানোর সুযোগ করে দিতে হবে? আমার সেটাই প্রশ্ন। বাংলাদেশে আপনারা জানেন যে একটা মাত্র টেলিভিশন ছিল, বিটিভি। আমাদের সময় আমরা এখন প্রাইভেট সেক্টরের যথেষ্ট টেলিভিশন রয়েছে এবং যার যত ইচ্ছা কথা বলতে পারে। তারা ন্যাশনাল ইলেকশনে অংশগ্রহণ করেনি, কিন্তু তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে তো অংশগ্রহণ করেছে। তাহলে বলবেন কি করে যে তাদেরকে স্পেস দেওয়া হয় না? কথা তো কারো কাছ থেকে আমরা কেড়ে নিচ্ছে না, যার যার ইচ্ছা মতো কথা বলেই যাচ্ছে। তারা মিটিং করছে, র্যালি করছে, সবই তারা করছে। রাজনীতির যথেষ্ট সুযোগ আছে, এতে কোনো সন্দেহ নেই।
আপনার সরকারের একটা বিরাট সাফল্য হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার করা, সেই জন্য অনেকেই সন্তুষ্ট প্রকাশ করেছেন।
অবশ্যই এটা আমাদের দায়িত্ব ছিল, জাতীয় দায়িত্ব, জাতির কাছে এটা আমাদের ওয়াদাবদ্ধ ছিলাম। কারণ জাতির পিতা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিচার শুরু করেছিলেন, জিয়াউর রহমান ক্ষমতা এসে সেই বিচার বন্ধ করে সমস্ত অপরাধীদেরকে সে মুক্ত করে দেয়। 11,000 সাজাপ্রাপ্ত ছিল, 22,000 মামলা হয়েছিল, জিয়াউর রহমান এসে সব বন্ধ করে দিয়েছিল। আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ ছিলাম, আবার আমরা সরকারে এসে সেই বিচার করেছি। কত দুর্ভাগ্য, আপনারা একবার চিন্তা করে দেখেন, যে বিরোধী দলের কথা আপনি একটু আগে বললেন, তারা স্পেস চায়, তারা তো এই সমস্ত যুদ্ধ অপরাধীদের মন্ত্রী করেছিল, আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা এদের হাতে তুলে দিয়েছিল। কাজে এই যে যুদ্ধ অপরাধীদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে, মন্ত্রী বানিয়েছে, তাদেরও তো বিচার হওয়া উচিত।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আমাদের সকৃতজ্ঞ ধন্যবাদ।
শুনছিলেন ভয়েস অফ আমেরিকাকে দেয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎকার। পাকিস্তানের উস্কানির জবাবে যুদ্ধে না গিয়ে ভারত পাকিস্তানের সঙ্গে করা সিন্ধু নদীর জল চুক্তি বাতিল করতে পারে কি না, এমন জল্পনা কল্পনা চলছে। এ নিয়ে গৌতম গুপ্ত রিপোর্ট পাঠিয়েছেন।
পাকিস্তানে প্রশিক্ষিত জঙ্গিরা নিয়মিত ভারতে ঢুকে নাশকতা ঘটিয়ে চলেছে, অথচ তাদের নিয়ন্ত্রণ করছে না পাকিস্তান। এই অবস্থায় সীমান্ত পেরিয়ে যুদ্ধে না গিয়ে আর যে যে উপায়ে ভারত চাপ দিতে পারে পাকিস্তানকে, তার মধ্যে প্রধান হল পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর জলচুক্তি বাতিল করে দেওয়া। ভারত তেমনই বিবেচনা করছে বলে খবর। সিন্ধু উপত্যকায় সিন্ধু সহ মোট 6টি নদীর জলের 80% পায় পাকিস্তান, বাকি 20% পায় ভারত। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালের এই চুক্তি গত 56 বছর নির্বিঘ্নেই পালিত হয়ে এসেছে। দেশের অধিকাংশ সেচ, পানীয় জল ও জলবিদ্যুতের জন্য পাকিস্তান সিন্ধু নদীর এই জলের ওপরই নির্ভরশীল। কিন্তু বিভিন্ন ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ, এমনকি দেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী যশবন্ত সিংহেরও মত হলো, বিনা রক্তপাতে পাকিস্তানকে চাপ দেওয়ার এটাই হলো সবচেয়ে ভালো উপায়, কেবল জল বন্ধ করে দেওয়া। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মেয়ের মন্ত্রিসভা থেকে রাজস্ব মন্ত্রী পদত্যাগ করেছেন। চীন বিষয়ক নীতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মতদ্বৈততার কারণে তিনি পদত্যাগ করেন, এমন খবর পাওয়া গেছে। লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী।
শুক্রবার প্রধানমন্ত্রী বরাবর পাঠানো পদত্যাগ পত্রে জিম ওনেইল বলেন, তিনি মূলত নর্দার্ন হাউস প্রকল্প সম্পন্ন করতে এবং বিশ্বের উদীয়মান অর্থনীতিগুলির সঙ্গে সম্পর্ক, বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করাই ছিল তার অন্যতম লক্ষ্য। গণভোটের পর দুটি বিষয়ই এখন ব্রিটিশ অর্থনৈতিক নীতির মধ্যে অত্যন্ত জোরালো অবস্থানে রয়েছে। লর্ড ওনেইলকে মন্ত্রিসভায় এনেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও সাবেক চ্যান্সেলর জর্জ অসবর্ন। তেরেসা মেয়ের সঙ্গে গ্রামার স্কুল নীতি নিয়ে মত পার্থক্যের কারণে ডেভিড ক্যামেরন এমপি পদ থেকেও সরে দাঁড়ান। হাউস অব লর্ডসে নতুন ট্রেজারি মুখপাত্র হবেন লর্ড ইয়ং অব কুকহ্যাম। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
অভিনব নকশায় পরিবেশ বান্ধব বাড়ি তৈরি হচ্ছে। ভয়েস অফ আমেরিকার রেবেকা ওয়ার্ডের রিপোর্ট থেকে পড়ে শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
প্রতিনিয়তই পৃথিবীতে বাড়ছে জনসংখ্যা, শহর গ্রামে তৈরি হচ্ছে নতুন দালান কোঠা। এসব দালান কোঠা নির্মাণের জন্য প্রচুর ইট, কাঠ ও স্টিলের প্রয়োজন হয়। কাঠ সংগ্রহ করতে উজাড় হচ্ছে বন। ইটের ভাটায় কার্বন নির্গমনের ফলে পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য। বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। এই সমস্যা সমাধানে প্রতিবছর প্রকৌশলীরা নিত্য নতুন ডিজাইনের পরিবেশ বান্ধব বাড়ি তৈরির পরিকল্পনা করছে। এরকমই একটি বাড়ি তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে দ্য আর্ক। অনেকটা বিশাল নৌকোর মতো এর আকৃতি। এটি একটি পরিবেশ বান্ধব বাড়ি। এতে জ্বালানি শক্তি খরচ খুবই কম এবং এ বাড়ি নির্মাণে স্থানীয়ভাবে পাওয়া যায় এমন সব উপকরণ ব্যবহার করা হয়েছে যা রিসাইকলড বা পুনঃব্যবহারযোগ্য। এছাড়া বিদ্যুতের জন্য জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন হয় না। সৌর বা বায়ুচালিত শক্তি অর্থাৎ বিকল্প জ্বালানি দিয়েই বিদ্যুতের প্রয়োজন মেটানো হয়। এই বাড়ি নির্মাণের প্রতিষ্ঠান আইডল হোমের প্রজেক্ট ম্যানেজার ডেভিড রিচার্ড বললেন,
The idea is that we have a cedar roof where we have water that goes onto the roof, comes down into the pots, keeps everything alive and well.
তিনি বললেন, এই বাড়িগুলোর ছাদ একদম সবুজে ঢাকা। পুরো ছাদ জুড়ে গাছের বীজ বপন করা হয়েছে এবং তাতে নির্দিষ্ট সময় অনুযায়ী পানি দেবার ব্যবস্থা রয়েছে, যাতে করে সব সময় এই গাছগুলো সবুজ এবং সতেজ থাকে। দৈনন্দিন জীবনে একটি বাড়িতে যে বিদ্যুৎ শক্তি খরচ হয় সেই তুলনায় এই বাড়িগুলো খুবই শক্তি সাশ্রয়ী। লম্বাটে হয়ে ডিম্বাকৃতি হবার কারণে এর নকশায় একটি নতুন রূপ পেয়েছে। পরিবেশ সচেতনতা যত বাড়ছে ততই এরকম ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব বাড়ির চাহিদা বাড়ছে। আর মজার কথা হচ্ছে, আইডিয়াল হোম প্রতিষ্ঠানটির দ্য আর্ক নামের এই বাড়িগুলো ইন্টারনেট থেকেও কিনতে পাওয়া যায়, আর তা বিশ্বের যে কোনো জায়গায় বাক্স করে আপনার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে।
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ এখন পড়ছেন তাহিরা কিবরিয়া।
আমেরিকার দক্ষিণ পূর্বাঞ্চলের নর্থ ক্যারোলাইনা রাজ্যের মেয়র শুক্রবার জানিয়েছেন, মঙ্গলবার পুলিশের গুলিতে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ আমেরিকান যে প্রাণ হারিয়েছেন সেই সময়ে ধারণকৃত ভিডিও চিত্রটি প্রচারের অনুমতি তিনি দেবেন, তবে কখন জনসাধারণ ওই ফুটেজ দেখতে পাবে সে সম্পর্কে তিনি কিছু উল্লেখ করেননি। শুক্রবার মেয়র জেনিফার রবার্টস সিএনএনকে বলেন, আমি ওই ভিডিও প্রকাশ করতে চাই এবং আমরা ক্রমাগত তদন্তকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। ওয়াশিংটনে কংগ্রেশনাল ব্ল্যাক ককাসের চেয়ারম্যান জি কে বাটারফিল্ড ভিডিও প্রকাশের জন্য চাপ অব্যাহত রেখেছেন। তিনি বলেন, মর্মান্তিক ওই রাতে প্রকৃতপক্ষে কী ঘটেছিল তা জানার অধিকার মানুষের রয়েছে। পাকিস্তানের কর্মকর্তারা শুক্রবার ঘোষণা করেছেন যে রাশিয়ান সেনাবাহিনীর প্রায় 100 জন কমান্ডো পাকিস্তানে গিয়ে পৌঁছেছেন। পাকিস্তান এবং রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে এটাই হচ্ছে সর্বপ্রথম যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া। পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, 2 সপ্তাহব্যাপী ওই প্রশিক্ষণ মহড়া শুরু হবে শনিবার থেকে এবং শেষ হবে অক্টোবর মাসের 10 তারিখে। প্রশিক্ষণ মহড়ার নাম দেওয়া হয়েছে ফ্রেন্ডশিপ 2016। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে শুক্রবার 2 বাংলাদেশি নিহত হয়েছেন, জানিয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ড। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলার বানারীপাড়ার সন্ধ্যা নদীর লঞ্চ ডুবির ঘটনায় শুক্রবার পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 28 জনে। জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। গুলশান হামলায় সংশ্লিষ্ট একজনের সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ ছিল এবং বাংলাদেশে AK-47 রাইফেল চোরাচালানো করেছে। মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদপত্রে ওই খবর প্রকাশিত হয়েছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নাশকতামূলক কাজের জবাব ভারতকেও একইভাবে দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী। সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে শুক্রবার বিমান আক্রমণ জোরদার করা হয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অন্ততপক্ষে 30টি বিমান হামলা হয়। রাত থেকে শুরু হওয়া বিমান আক্রমণ শুক্রবার ভোর অবধি চলে। সিরিয়ান সিভিল ডিফেন্স জানিয়েছে, ওই আক্রমণ অভিযানে তাদের 2টি ভবনের ওপরে বোমা আঘাত হেনেছে। আমেরিকার সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তারা মস্কোর প্রতি অভিযোগ করেছে যে তারা সিরিয়ার মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে। তারা বলেন, রাশিয়ার সিরিয়ার ক্রমবর্ধমান সংকট আদৌ মোকাবেলা করতে চায় কিনা অথবা তাদের সেই সক্ষমতা আছে কিনা তা প্রশ্ন সাপেক্ষ। সিরিয়ান সামরিক বাহিনী আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা পুনরায় দখল করার জন্য নতুন এক অভিযানের কথা ঘোষণা করার পর ওই অভিযোগটি করা হয়। এর ফলে সিরিয়ায় 5 বছর ধরে চলতে থাকা গৃহযুদ্ধে বিধ্বস্ত ওই দেশটিতে যুদ্ধবিরতি পুনরায় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রায় নিঃশেষ হতে চলেছে। 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বুকে সন্ত্রাসী হামলায় যে 3,000-এর মতো মানুষ প্রাণ হারান, তাদের আত্মীয় স্বজন এবং যারা ওই আক্রমণের শিকার হন তাদের ক্ষতিপূরণ হিসেবে সৌদি আরবের বিরুদ্ধে আমেরিকা যে মামলা করতে যাচ্ছে, প্রেসিডেন্ট বারাক ওবামা ওই আইনে আজ ভিটো প্রদান করবেন। প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ওই আইনের ফলে বিদেশে আমেরিকান নাগরিকদের জীবন অত্যন্ত ঝুঁকির মুখে পড়বে। হোয়াইট হাউসের মুখপাত্র জস আর্নেস্ট বলেন, আমরা মনে করি বিলটি ভালো নয়, তবে ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ভিটো দেবেন, তা কংগ্রেসে সেটি বাতিল হয়ে যেতে পারে। রিয়াদ অবশ্য ওই আক্রমণের সঙ্গে তাদের যে কোনো সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। ভারত ফ্রান্সের কাছ থেকে $870 কোটি মূল্যের 36টি যুদ্ধবিমান ক্রয় করার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।
শ্রোতা বন্ধুরা, আজকের বাংলা অনুষ্ঠান শেষ করবার আগে ভয়েস অফ আমেরিকার রেডিওতে আজ যে সাক্ষাৎকারটি শুনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেটি NTV-তে দেখতে পাবেন। দেখার জন্য আপনারা ভয়েস অফ আমেরিকার ফেসবুক ফ্যান পেজে চোখ রাখুন সময় জানার জন্য। শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটন থেকে প্রচারিত এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লেনাস রিমকোস। সবাইকে আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি সেলিম হোসেন আজকের বাংলা অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.